Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের নির্বাচনোত্তর রাজনীতি। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা। যেমনটি শুনলেন যে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলিস্টদের এই জবাবের অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের নির্বাচনোত্তর রাজনীতি। এই সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে আমাদের কাছে অনুষ্ঠান চলার সময় সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন 2026193062। আজ আলোচনার এই প্যানেলে সরাসরি টেলি সম্মিলনী লাইনে ঢাকা থেকে যোগ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারপারসন, বিশিষ্ট বিশ্লেষক ও কলাম লেখক অধ্যাপক আব্দুল মান্নান। অধ্যাপক মান্নান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আক্তার হোসেন। অধ্যাপক হোসেন, আপনাকে স্বাগতম। আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও গবেষক শাহাব এনাম খান। অধ্যাপক খান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
যেমনটি আমরা সকলেই জানি যে বাংলাদেশে গত 30 ডিসেম্বর নির্বাচন সম্পন্ন হল এবং একাদশ সংসদের এই সাধারণ নির্বাচন ছিল। প্রায় 1970 সালের নির্বাচনের মতোই কিংবা 73 নির্বাচনের মতোই আওয়ামী লীগ এই নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যদিও এই 2018 সালের নির্বাচন সম্পূর্ণভাবে বিতর্কের ঊর্ধ্বে নয়। নির্বাচন কমিশন বলছে নির্বাচন নিরপেক্ষ এবং অবাধ হয়েছে। প্রধান বিরোধী জোট ঐক্যফ্রন্ট এবং অন্যান্যরা বলছে নির্বাচনে বিপুল কারচুপি হয়েছে। এই বিতর্কের বাইরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্বে পরপর তৃতীয়বারের মতো সরকার শপথ নিয়েছে, মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করা হয়েছে, 14 দলীয় জোটের অন্যান্যদের মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হয়নি এবং আরেকটি বিষয় আসে যে প্রান্তিক অবস্থানে চলে যাওয়ায় একসময়কার ক্ষমতাসীন বিএনপির সঙ্গে তাদেরই ঐক্যজোটের নেতা ডক্টর কামাল হোসেনের দ্বিমত রয়েছে বেআইনি ঘোষিত জামাত ইসলামীকে নির্বাচনে মনোনয়ন দেবার ব্যাপারে। এসব কিছুর আলোকে আমরা বাংলাদেশের আগামী দিনে রাজনীতির মূল্যায়ন করব আমাদের প্যানেল সদস্যদের মতামতের মাধ্যমে। আমরা এবার সরাসরি আমাদের শ্রোতাদের কাছে যাচ্ছি প্রশ্ন নিতে। প্রশ্নকর্তাদের কাছে অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার আর প্যানেল সদস্যদের প্রতিও সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না করার। এটি একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়, কাজে আমরা অনেক প্রশ্ন পাচ্ছি। প্রথম প্রশ্নকর্তা বোধহয় ঢাকা থেকে তামান্না রহমান। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি ঢাকা থেকে তামান্না রহমান বলছি।
বলুন।
জি, আমার প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতিতে শক্তিশালী বিরোধী দল গঠনে সরকারের বাইরের রাজনৈতিক দলগুলোর
যেকোনো
গণতান্ত্রিক রাজনীতিতে বা ব্যবস্থায় শক্তিশালী বিরোধী দল থাকাটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য ভালো। এটি যে সংখ্যার নিরিখে একটি বিরোধী দলের আচার আচরণ বা বিরোধী দলের ভূমিকা নির্ণয় করা সবসময় সম্ভব হয় বা তা নয়, অনেক সময় খুব ছোট বিরোধী দলও কিন্তু অত্যন্ত জোরালো ভূমিকা পালন করতে পারে। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, 70 নির্বাচনের পরে বাংলাদেশের যে যে যারা নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদে এবং প্রাদেশিক পরিষদে, পরবর্তীকালে তারা বাংলাদেশের প্রথম সংসদ গঠন তাদের দিয়ে গঠন করা হয়েছিল, সেখানে বস্তুত পক্ষে একজনই বিরোধী দলীয় সংসদ সদস্য ছিলেন, সেটি ছিল ন্যাপ থেকে নির্বাচিত সুরঞ্জিৎ সেনগুপ্ত। তিনি একাই কিন্তু পুরো সংসদকে মাপিয়ে রাখতেন। তো এখন যেটি দাঁড়িয়েছে, এটা 70 হয়েছে, 73 নির্বাচনে হয়েছে, তার পরবর্তীকালে অনেকদিন আমাদের দেশে খুব নির্বাচন হয় নাই। 79 জেনারেল জিয়াল আমলে একটি নির্বাচন হয়েছিল, তারপরে 91, 96, 2001, 2000 আট এবং 2014 তারপরে 2018 নির্বাচন হয়েছে, দেখা যাচ্ছে এইসব নির্বাচনে বিরোধী দল ছিল কখনো বড় দলের মধ্যে, কখনো আওয়ামী লীগ ছিল, কখনো বিএনপি ছিল। এবং আওয়ামী লীগ যখন ছিল তারা চেষ্টা করেছে বিরোধী দলের ভূমিকা রাখতে, তাদের সংখ্যা হয়তো কম ছিল, 60-70 জন ছিল, তারা চেষ্টা করেছে তাদের বিরোধী দলের ভূমিকা রাখতে। আবার বিএনপি যখন প্রথম বিরোধী দল যে যায় 96 এ, তারা কিন্তু তাদের সেই ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারে নাই। আমরা আশা করব এই যে সামনে সংসদ বসতে যাচ্ছে সেখানে হয়তো বিএনপির আসন সংখ্যা খুবই কম, 7 জন তাদের, তারা এবং তাদের যারা তাদের সাথে যারা ঐক্য করেছিলেন তারা, অন্যান্য 3 জন আছেন, তারা কিন্তু চাইলে সংসদের ভিতরে ভালো একটা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেন। আবার সবসময় যে সংসদের ভিতরে বিরোধী দলের ভূমিকা পালন করতে হয় তা নয়, সংসদের বাইরেও কিন্তু অনেক রাজনৈতিক দল আছে, অনেক প্রেশার গ্রুপ আছে, অনেক সুশীল সমাজ আছে, মিডিয়া আছে, তারাও কিন্তু সরকারের সমালোচনা করতে পারেন, বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেন। বিরোধী দলের ভূমিকা বা গুরুত্ব সংসদীয় গণতন্ত্রে অবশ্যই অনস্বীকার্য।
জি অধ্যাপক আক্তার হোসেন,
আমি কি একই বিষয়ের উপরে বলবো?
হ্যাঁ, এমআর যদি আপনার কিছু যোগ করার থাকে। যেটা
আমার একটা যোগ করার আছে হলো বর্তমান সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে, এবং জাতীয় পার্টি যদি তার এই ভূমিকাটা প্রকৃত অর্থে অপোজিশনের দায়িত্বটা পালন করে, তাহলে আমার মনে হয় এই সংসদে একটা প্রাণবন্ত বিরোধী দল আমরা পেতে পারি। এছাড়া বিএনপি জাতীয় তাদের আসন সংখ্যা কম, কিন্তু তারা যদি সংসদে জয়েন করে এবং সংসদে ডিবেট ডিসকাশন সবকিছুতে যদি পার্টিসিপেট করে, তাহলে আমার মনে হয় বিরোধী দল হিসেবে তারা তাদের অবস্থান দৃঢ় থাকবে। এবং এছাড়া যেটা অধ্যাপক মান্নান বলেছেন, অন্যান্য অনেক ইস্যু থাকে যেগুলো হয়তো সংসদের বাইরেও রাজনৈতিক ভাবে সংগঠিত করার দরকার, তারা যদি সেইভাবে বিরোধী দলের ভূমিকা পালন করে, তাহলে আমার মনে হয় শক্তিশালী বিরোধী দল এবং মানুষের কথা বলার জন্য বিরোধী দল অবশ্যই আমরা দেখতে পাবো আগামী দিনে।
জি অধ্যাপক সাহাব এনাম খান।
জি আমি একটু স্যারের সাথে যোগ করি, অধ্যাপক মানান স্যারের সাথে। বেসিক্যালি স্যার যে বিষয়টা বললেন যে এই পলিটিক্যাল পার্টি যে ইলেকশনটা করলো, এই ইলেকশনটার সবচেয়ে বড় পজিটিভ দিকটা হলো যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু অংশগ্রহণ করে, এবং কিছু কিছু ইরেগুলারিটিজ এর কথা এসছে যেটা 31 তারিখে ইলেকশন কমিশন বলেছেন যে তারা এই ইরেগুলারিটিগুলি দেখবেন। অর্থাৎ ওনারা না দেখা পর্যন্ত আসলে আমরা কোনো কিছু এইখানে সরাসরি মন্তব্য করতে পারছি না, এটা হলো একদিক। দ্বিতীয় দিক যেটা হলো যে রেজাল্টটা এসছে, সেই রেজাল্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে আবার একটা যেটাকে বলা হয় ব্রুট মেজরিটি, আওয়ামী লীগ আবার পার্লামেন্টে এলো। এখন যে পলিটিক্যাল পার্টিগুলি আসেননি তাদের রোলটা কিন্তু শুধুমাত্র যে ব্লেম গেমের উপর দিয়ে চলে গেলে হবে সেটা কিন্তু না, ফলে যে জিনিসটা স্যার বললেন সেটাকেই আরেকটু মানে যদি জোর দিয়ে বলি যে এখন যে পার্টিগুলি মাইনরিটি অবস্থাতে গেছেন তাদের নিজেদের রেসপন্সিবিলিটি আছে দুটো জায়গায়। একটা হলো যে তাদের ইন্ট্রোস্পেকশন অর্থাৎ পলিটিক্যাল ফেলিয়ার তাদের কেন, শুধুমাত্র যদি বলেন যে ইলেকশন কমিশনের ফেলিয়ারের কারণে, আমরা যদি 1971 পরবর্তী যে কটা ইলেকশনই আমরা দেখি না কেন প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যিনি বিরোধী দল হন তিনি সেই ইলেকশনকে বাতিল ঘোষণা করেন। কিন্তু এইবারের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আসলো যে যত কিছুই আমরা ইরেগুলারিটি বলি বা যত কিছুই আমরা প্রবলেম গুলি বলি না কেন, বিএনপি তার নিজস্ব ইন্টারনাল পলিটিক্স এর যে দুর্বলতাটা সেটাও চলে এসেছে। ফলে এখন আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো যে বিরোধী দল হিসেবে আমরা জাতীয় পার্টিকে যতটাই না মূল্যায়ন করি বা না করি, আমরা কিন্তু আলটিমেটলি গ্র্যান্ড পলিটিক্যাল পার্টি হিসেবে এখনো এই আওয়ামী লীগ এবং বিএনপিকেই দেখি। ফলে বিএনপি কতটুকু ম্যাচিওরিটির সাথে তার নিজস্ব পলিটিক্যাল স্ট্র্যাটেজিকে আরো কাজে লাগাবে এবং সুদৃঢ় করবে সেটার উপরে বাংলাদেশের গণতন্ত্রের বাকি ভবিষ্যৎটুকু ডিপেন্ড। তবে এটা বললে হবে না যে আওয়ামী লীগের রেসপন্সিবিলিটি, আওয়ামী লীগের রেসপন্সিবিলিটিটা অবশ্যই তার গ্রুপ মেজরিটিকে হ্যান্ডেল করা, কিন্তু অন্যদিকে বিএনপির জন্য যে কাজটা এখন বেড়ে গেল
সেটা হলো যে তাকে একটা দায়িত্বশীল অপোজিশন হিসেবে এস্টাবলিশ করা। এবং এই ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা দেখলাম সেই রেজাল্টেও কিন্তু ইন্টারেস্টিং মানুষ কিন্তু প্রোটেস্ট করেনি। অর্থাৎ আমরা যেভাবে বলার চেষ্টা করছি, গ্লোবাল মিডিয়া বারবার বলার চেষ্টা করছে যে ইলেকশন হ্যাজ বিন শ্যাটার্ড, কিন্তু এই শ্যাটার্ড হতে গেলে যে মানুষ এসে যে পাবলিক প্রোটেস্ট বা পাবলিক আপ্রাইজ সেটাও কিন্তু ঘটেনি। ফলে এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই পলিটিক্যাল পার্টিগুলি যেটা বুথ মেজরিটিতে আছে বা মাইনরিটিতে আছে তারা তাদের নিজেদের আচরণ কতটুকু সংযত ভাবে করেন সেটার উপরেই বাংলাদেশের ভবিষ্যতে ডেমোক্রেসি ডিটারমাইন্ড।
আমরা আবার ফিরে আসব আমাদের একজন শ্রোতা যশোর থেকে শ্রাবণী সুর আছেন লাইনে। হ্যালো হ্যালো শ্রাবণী সুর।
হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে
বলুন,
একাদশ সংসদ নির্বাচন তো শেষ হলো এবং আমরা একটা চমকপ্রদ মন্ত্রী পরিষদ দেখতে পেলাম আওয়ামী লীগের তরফ থেকে উপহার, যেখানে মানে বড় বড় মন্ত্রীদেরকে যাদেরকে আমরা বাঘা মন্ত্রী বলি তাদেরকে বাদ দিয়ে একেবারে আনকোরা নতুন মুখকে আনা হয়েছে। এর ফলে আমরা কি আগামীতে ভালো কিছু দেখতে পাবো? প্যানেল কি ভাবছেন? ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান। মন্ত্রিসভায় এই যে ব্যাপক একটা রদবদল হলো, অনেক তরুণ মন্ত্রী এলেন, অনেকে প্রথমবারের মতো এলেন, কয়েকজনের প্রত্যাবর্তন অবশ্য ঘটেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন?
আমি এটাকে খুবই একটা ইতিবাচক হিসাবে দেখতে চাই, এই কারণে যে সবাই প্রথমবার একটা প্রথমবার থাকে, এদেরই হচ্ছে এটা প্রথমবার। তো যারা আমরা বলে যে ভেটারেন মন্ত্রী অনেক অনেকদিন ধরে মন্ত্রিসভায় ছিলেন, যেমন তোফায়েল আহমেদ, আহমেদ হোসেন আমু, এদের মতন ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংসদে ছিলেন, মন্ত্রী ছিলেন এবং অনেক ভালো ভালো কাজ করেছেন, তাদের বদলে বা তাদের বদলে নতুন অনেক মুখ এসছে, এটি একটি আমি পজিটিভ দিক। এ কারণেই বলবো এরা প্রত্যেকে কিন্তু একটা ক্লিন ইমেজ নিয়ে এসছে, তাদের পরিচ্ছন্ন একটা ইমেজ আছে এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো নালিশ নাই। অর্থাৎ তারা চাইলে এবং তারা কিন্তু একবিংশ শতাব্দীর প্রজন্ম বেশিরভাগই, তাদের অনেক আধুনিক চিন্তা চেতনা আছে, বিশ্বের বিশ্বায়নের সাথে তাদের একটা যোগাযোগ আছে, তারা চেষ্টা করলে পূর্বের তাদের পূর্বসূরীদের কাজকর্ম তাদের অনুধাবন করলে, এবং আমি বলবো সবচেয়ে তাদের বড় শিক্ষক হচ্ছে এই মুহূর্তে সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দীর্ঘদিন ধরে সংসদে আছেন, অনেক চড়াই উত্তরে পার হয়েছেন, অনেক ত্যাগ চিকিৎসার মধ্যে দিয়ে এই পর্যায়ে এসছেন, তার কাছ থেকে তাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেওয়ার আছে। তারা যদি একটু যত্নশীল হন আমি মনে করি যে তাদের দ্বারা আমরা যেই বাংলাদেশ চাই 2021-এ, 2041-এ, 2030-এ সেই বাংলাদেশ আমাদের নির্মাণ করা সম্ভব।
জি, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আক্তার হোসেন এর সঙ্গে কিছু যোগ করবেন?
হ্যাঁ, আমার বক্তব্য হলো যে যে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে আমরা যদি তাদের ট্র্যাক রেকর্ড দেখি, আমরা দেখি তাদের স্বশক ক্ষেত্রে তাদের কিন্তু উজ্জ্বল ভূমিকা রয়েছে। আর আমরা তাদেরকে নবীন এই অর্থে বলতেছি, যেহেতু আগের স্টলওয়ার্কদের এখন আর মন্ত্রিসভায় নাই সেই অর্থে, কিন্তু বয়স এবং অভিজ্ঞতার দিক থেকে কিন্তু ওনারা বেশ অভিজ্ঞ, আর এর মধ্যে কিন্তু অনেক মুক্তিযোদ্ধাও মন্ত্রিত্ব লাভ করেছেন। এটা দুইটা জিনিস আমাদের এখানে হবে, একটা হলো নিউ আইডিয়াস, নিউ ভিশন ক্যাবিনেটে আসলো, আর সেই সাথে সাথে এই আওয়ামী লীগ যদি একটা দল হিসেবে চিন্তা করে তারা কিন্তু ভবিষ্যৎ নেতৃত্বের জন্য কিন্তু পথ খুলে দিল। সুতরাং আমরা মনে করি যে আমি মনে করি যে এইটা একটা শুভ সূচনা। এবং তবে একটা কথা এখানে রয়ে যাচ্ছে যে মন্ত্রীদের আসলে পারফর্ম করতে হবে, তো পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে কিন্তু একটা সুবিধার দিক আছে, প্রধানমন্ত্রী যখন ইচ্ছে চান তখন কিন্তু ক্যাবিনেট রিশাফল করতে পারে। সুতরাং এই পারফরমেন্স বেস জিনিসটা কিন্তু এখানে এখন যুক্ত হবে, যে মন্ত্রীরা পারফর্ম করবেন তারাই প্রধানমন্ত্রীর আস্থাভাজন থাকবেন এবং তাদের অফিসে কন্টিনিউ করবেন, আর না হলে সবসময় নতুন মুখ বা নতুন মন্ত্রী নেওয়ার সুযোগ থাকবে। সুতরাং সেই অর্থে আমি মনে করব ক্যাবিনেটে অনেক ডাইনামিজম অ্যাড করা হয়েছে।
ধন্যবাদ, ধন্যবাদ অধ্যাপক শাহাবিনাম খান।
জি, আমার মনে হয় আমাদের যে নতুন ক্যাবিনেটটা অত্যন্ত আশাবাদক একটা ক্যাবিনেট, মানে এটা যেমন নতুনদের একটা জায়গা হয়েছে, ভবিষ্যতে তারা নেতৃত্ব দিবেন, আজ থেকে আপনি 5 বছর 10 বছর 15 বছর পরে, অর্থাৎ তারা ভেটারেন হবেন একটা দিক। দ্বিতীয় দিকটা হলো যে আপনাকে ব্যুরোক্রেসিটাও দেখতে হবে, অর্থাৎ এই ইলেকশনে ব্যুরোক্রেসির একটা স্ট্রং রোল ছিল। এর ফলে আপনি দেখবেন যে এই পার্লামেন্ট এবং এই ক্যাবিনেটকে যদি প্রপারলি ফাংশনাল করতে হয় তাহলে একটা এফিশিয়েন্ট ব্যুরোক্রেসি খুব প্রয়োজন হবে, এবং সেই জায়গাটাই একটা বড় চিন্তার জায়গা থাকে যে আমাদের ব্যুরোক্রেসি কতটুকু এই পলিটিক্যাল প্রসেসটাকে অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যাসপিরেশনটাকে আরো ফার্দার স্ট্রেংথেন করতে পারবে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক যেটা থাকে যে নতুন যারা আছেন তারা আলটিমেটলি কিন্তু পলিটিক্যালি ক্লিন ইমেজ আছে একদিকে, দ্বিতীয়ত তাদের কিন্তু বেশ কয়েকটা জিনিস প্র্যাকটিস করতে হবে। একটা হলো যে আমরা অতীতের পলিটিক্যাল প্রসেস আমরা দেখেছি যে দায়িত্বশীল বা দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা কিংবা আপনার এই ধরনের করাপশন চার্জেস অ্যালিগেশন এগিয়ে এসছে, ফলে তাদেরকে কিন্তু নিজেদের থেকেই এই বিষয়গুলিতে যেন তারা না জড়ায় সেই বিষয়ে একটা প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এবং আমার মনে হয় এবার প্রধানমন্ত্রী যে কাজটা করবেন, কারণ এই প্রধানমন্ত্রীর দুটো অ্যাসপিরেশন আছে, একটা হলো ট্রান্সপারেন্সি এস্টাবলিশ করা, দ্বিতীয়ত হলো অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা। এটা যদি আপনি লাস্ট 15 দিনে ওনার স্টেটমেন্ট গুলি আপনি দেখেন এবং ওনার ইন্টারাকশন গুলি যদি দেখেন সেখানে কিন্তু উনি বারবার অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সির জায়গায় দিয়েছেন, ফলে এই নতুনদের একটা চেক এন্ড ব্যালেন্স এর মধ্যে উনি রাখবেন বলে আমি মনে করি। আর যারা ভেটারেন আছেন তারা তো ভেটারেন আছেন, এবং ভেটারেনদের যে প্রজ্ঞা বা জ্ঞান যেটুকু রয়েছে আমার মনে হয় সেটা ব্যুরোক্রেসির সাথে ব্যুরোক্রেসিকে পলিটিক্যাল ডিরেকশনে নিয়ে আসার জন্য এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন গুলিকে স্ট্রেংথেন করার জন্য প্রয়োজন আছে। ফলে ইটস এ ভেরি ওয়েল ব্যালেন্সড ক্যাবিনেট, এবং এই ওয়েল ব্যালেন্সড ক্যাবিনেটের জন্য আমরা মনে করি যে হয়তো বা ডেভেলপমেন্ট যে প্রসেসটা শুরু হয়েছিল সেটা কন্টিনিউ করবে।
অনেক ধন্যবাদ। আমি শুধু সবিনীত অনুরোধ করব সকলকে যে উত্তর কিংবা প্রশ্ন একটু সংক্ষেপে রাখার, আমাদের অনেক প্রশ্নকর্তা লাইনে আছেন, এখন আছেন টেলিফোন লাইনে ফকির শফিকুর রহমান। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন।
আমার প্রশ্ন হচ্ছে সদ্য সমাপ্ত বাংলাদেশ যে নির্বাচন হয়ে গেল জাতীয় নির্বাচন 30 ডিসেম্বর 2018 তারিখে, এই নির্বাচন অবাধ সুষ্ঠু স্বচ্ছ গণতান্ত্রিক ভাবে সম্পন্ন হয়েছে, নির্বাচন কমিশন সহ দেশি বিদেশি পর্যবেক্ষকগণ এবং দেশি বিদেশি গণমাধ্যমগুলো এমন মতামত প্রকাশ করেছে, কিন্তু আমরা দেখেছি এখন বৃহত্তর দল বিএনপি বলেছে ওই নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, স্বচ্ছ হয়নি এবং নির্বাচন ছিল অগণতান্ত্রিক। এদের এমন ভাবনা সরকার গঠন করার পর তথা সরকারে এই দেশের উপর কি কোন প্রকার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে কি বা পড়বে কি?
আচ্ছা, আমি আগে যাচ্ছি সাহাব এনাম খানের কাছে, কারণ তিনি আবার বাংলাদেশ সময় 10:50 এর দিকে তাকে চলে যেতে হবে। সাহাব এনাম খান, এই যে বিরোধী দল বলছে যে নির্বাচনে কারচুপি হয়েছে, আগের রাতেই সমস্ত ভোট বাক্স পূরণ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তাদের যে অভিযোগ রয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই যে সরকার গঠিত হলো সেই সরকার কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবে, কোনো অসুবিধা হবে কিনা, কমফোর্টেবিলিটির প্রশ্নটা?
আমার মনে হয় যে ক্যাবিনেটের ফাংশনে এটার কোনো এফেক্ট হবে না, কোন রকম এফেক্ট হবে না। এই কারণে ক্যাবিনেটের যে পলিটিক্যাল রেসপন্সিবিলিটি এবং তার যে ইকোনমিক এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলি আছে সেটা অ্যাজ ইউজুয়াল আগে যা ছিল এখন আছে, ভবিষ্যতে তাই থাকবে। ফলে ক্যাবিনেটের জন্য প্রবলেম না, প্রবলেমটা যেটা হচ্ছে যে আমরা ওয়াইড স্প্রেড যে রিপোর্ট গুলি দেখতে পাচ্ছি, আপনি যদি গ্লোবাল মিডিয়া দেখেন, আজকেও নিউ ইয়র্ক টাইমস দেখেন বা বাংলাদেশে আজকেও একই টাইমে টিআইবিও একটা রিপোর্ট দিয়েছে। তবে যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম যেহেতু ইলেকশন কমিশনের এখতিয়ার এটা, সুতরাং শুধুমাত্র একটি পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশ গভর্নমেন্টকে এখানে শুধুমাত্র রেসপন্সিবল বা পয়েন্ট আউট করাটা ঠিক হয়, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। এবং ইলেকশন কমিশন নিজেই বলেছেন যে তারা এটাকে ইনভেস্টিগেশন করবেন এবং ইনভেস্টিগেট করে এটার একটা রেজাল্ট দিবে। ফলে যে পর্যন্ত আমরা এটার কোনো ক্রেডিবল রেজাল্ট বা কোনো ভার্ডিক্ট না পাচ্ছি ইলেকশন কমিশন থেকে, সেই পর্যন্ত এইগুলিকে পলিটিক্যাল বক্তব্য হিসেবেই বিবেচনা করা আছে, এর বাইরে আর কিছু আমাদের চিন্তা করার জায়গা নেই।
আচ্ছা, এই বলুন।
ফলে আমার মনে হয় যে যে পর্যন্ত ইলেকশন কমিশন তার ফাইনাল রেজাল্ট বা রেজাল্ট বলতে আমি বোঝাচ্ছি যে ফাইনাল স্টেটমেন্ট গুলি না দিচ্ছেন,
সেই পর্যন্ত এগুলিকে এই পলিটিক্যাল স্টেটমেন্ট গুলি থেকে আমাদের যত দূরে থেকে যায় তত মঙ্গল।
পিরোজপুর থেকে এখন টেলিফোন লাইনে আছেন নাসিম আলী, হ্যালো।
আমার প্রশ্ন হচ্ছে যে সপ্তম সংসদ থেকে একাদশ সংসদ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে জোটবদ্ধ নির্বাচন হয়েছে অথবা প্রথম নির্বাচন 96-12 নির্বাচনের পরে ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত। এবারে দেখলাম জোটবদ্ধ নির্বাচন হওয়ার পরেও আওয়ামী লীগ একক সরকার গঠন করেছে, এর মধ্যে দিয়ে তাদের যারা শরীফ দাও ছিল, মহাজেটে ছিল, কেন্দ্রীয় দলীয় জেটে ছিল, এদেরকে এখন সভাপতি বিরোধী দলে বসতে হচ্ছে। বিরোধী দলে বসার পরে তারা কি নির্বাচন নিয়ে যে এখন পারস্পরিক কথা হচ্ছে, একদল বলছে বা ঐক্যফ্রন্ট বলছে নির্বাচন অবাধ হয়নি, গণতান্ত্রিক হয়নি, তার সাথে টিএনইও সম্মিলেছে, আবার মহাজোট বা এরা এভাবে ঘেরে যে কেসেছে এটা বলা যাবে না যে নির্বাচন নিয়ে তাদের খুব একটা মন্তব্য পাওয়া যায় না। কিন্তু এই যে তারা বিরোধী দলে যাচ্ছে, মহাজোট বা কেন্দ্রীয় দলের একাংশ সবটাই, তারা যখন পার্লামেন্টে বসবেন তখন কি তাদের এই বিরোধী দলের ভূমিকা যদি অব্যাহত রাখতে হয় বা পালন করতে হয় তখন কি নির্বাচন নিয়ে যদি কোন প্রশ্ন করে বসেন তখন সরকার সেটা কিভাবে সামাল দেবেন?
জি আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক আব্দুল মান্নানের কাছে যাচ্ছি, যে কারণ 14 দলীয় জোটের অনেকেই মন্ত্রী ছিলেন, অনেকেই শরিক ছিলেন গত আওয়ামী লীগ সরকারের, তারা এখন সবাই কেউই মন্ত্রী নন এবং কেউ সরকারের অন্তর্ভুক্ত নন, তো তারা কি যথার্থভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবেন, তাদের ঠিক স্থানটা কোথায় হবে?
আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি টিআইবি প্রসঙ্গ একটা দুজন আমার পূর্ববর্তী বক্তা বা প্রশ্নকর্তা বলেছেন, টিআইবি এমন একটা রিপোর্ট দিবে সেই সম্পর্কে আমার কোন সন্দেহ ছিল না। আমি শুধু জানতে চাইছিলাম বা মনে মনে প্রশ্ন করছিলাম টিএবি এরকম একটা কখন রিপোর্ট দিবে, সেটি কালকে দিয়েছে। টিএবি এই যাবৎ বাংলাদেশের হেন কোনো রাষ্ট্রীয় সংস্থা নাই, সংগঠন নাই যেটাকে প্রশ্নবিদ্ধ করে নেয়, সেটা জুডিশিয়ারি থেকে শুরু করে নির্বাচন কমিশন, মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে এমনকি আমার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মঞ্জুরি কমিশন যখন এটা তারা একটা করেছিল, আমি যখন প্রতিবাদ করেছি তারা দুঃখ প্রকাশ করেছিল, যা সেটা হলো টিআইবি প্রসঙ্গ। এখন আপনার মূল প্রশ্নে ফিরে আসি, যারা 14 দলীয় জোটে ছিলেন মন্ত্রী সবাই নাই, তাতে কিছু আসে যায় না, কিছু হেলফেয়ার হয় নাই? জোটে থাকলে যে মন্ত্রী থাকতে হবে এরকম কোনো কথা নেই, এখন নাই আগামীতে হবে সেটারও কোনো কথা নাই। কথা হচ্ছে এরা সকলে কিন্তু একটাই মার্কা নিয়ে নির্বাচন করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা, যেটা নৌকা মার্কা, ঐতিহাসিক ভাবে নৌকা মার্কা, সেটা দিয়ে তারা নির্বাচন করেছে। যদি আমরা বলছি 14 দল, কিন্তু মার্কা ছিল তাদের একটি এবং সেটি ছিল নৌকা মার্কা। এখন তারা বিরোধী দলে বসবে না সরকারি দলে বসবে, এটা আমার মনে হয় এই মুহূর্তে আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়, কারণ তাদেরকে ধরে নিতে হবে তারা 14 দলীয় জোটের শুধু অংশীদার না, তারা একই অভিন্ন মার্কা নিয়ে নির্বাচন করেছে। তারা সংসদে বসবে, তারা সরকারি দলের সরাসরি না হলেও আওয়ামী লীগের সদস্য না হলেও জাসদের হতে পারে, ওয়ার্কার্স পার্টির হতে পারে, তরিকত ফেডারেশনের হতে পারে বা অন্যান্য যে কোনো দলের হতে পারে, তারা কিন্তু ওই সরকারি দলের সমালোচনা করতে পারবে, সরকারের কাজে সমালোচনা করতে পারবে, সেই সমালোচনা করার প্রত্যেক সংসদের অধিকার আছে। কিন্তু তারা সরকারি দলের সরকারের বাইরে গিয়ে তারা এককভাবে কোন কি বলে যে বিরোধী দলের ভূমিকা পালন করবে সেটা কিন্তু আমি মনে করি না এই মুহূর্তে।
জি জি, অধ্যাপক আক্তার হোসেন আপনি কি মনে করেন?
আমি মনে করি প্রফেসর মান্নান স্যারের সাথে আমি একমত, তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, গতবার তারা সরকারের অংশ ছিল, এবার তারা সরকারের অংশ নয়, কিন্তু সংসদে তাদের ভূমিকা পালন, যথাযথ ভূমিকা পালনের ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা আছে বলে আমি মনে করি না। তারা যদিও তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেছে এবং ম্যানিফেস্টো তাদের একই ছিল, কিন্তু তারপরে সরকারের কার্যকলাপকে তারা নিশ্চয়ই সমালোচনা করতে পারবে, অল্টারনেটিভ প্রপোজাল দিতে পারবে, এই সব ক্ষেত্রে কোনো বাধা আমি দেখি না। আর যেহেতু তারা জোটের অংশ, ভবিষ্যতে যদি কখনো রিশাফল হয় ক্যাবিনেট, তখন তাদের আবারও হয়তো ক্যাবিনেটে ফিরে আসার সম্ভাবনা থাকবে। সুতরাং এক্ষেত্রে আমি কোন প্রতিবন্ধকতা বা কোন ধরনের কনফিউশন দেখি না।
জি, লাইনে এই মুহূর্তে আছেন জেসমিনা শান্তাক স্যার ঢাকা থেকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ জি, আপনার প্রশ্ন বলুন।
আমি একটা নির্বাচন হয়ে গেল, এখন অবস্থা বেশ শান্ত, তো যেটা মনে হচ্ছে আমরা তো সবসময় গণতন্ত্রের মানে গণতন্ত্রের দাবি হলো যে আমরা তো একটা উৎসব মুখর একটা সংসদ চাই, তারা আমাদের মানুষের প্রতিনিধি, তারা আমাদের জন্য যুদ্ধ করবে বলবে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে যে একটা একদলীয় একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কোনো বিরোধী দল নেই এবং সবাই চুপ করে আছে, আর শরিক দলগুলো তারা নৌকা নিয়ে নির্বাচন করলে এবার কিন্তু আসতে পারেনি, তারা এখন কি ভূমিকা নিবে সেটা নিয়েও আমাদের সংশয় থেকে যায়। মানে মানুষ হিসেবে আমরা সংশয়ে আছি, যদিও সংসদ নির্বাচিত হয়েছে, নতুন মন্ত্রিসভা হচ্ছে, নতুনদের মুখ দেখতে পাচ্ছি, আশার আলো আছে কিছুটা। আবার আরেকটা কথা, এখানে এত নতুনদেরকে দেওয়া হয়েছে সুযোগ, তাদের নিয়েও আমাদের একটু সংশয় আছে, তারা হয়তো প্রমাণ করতে করতে সময়টা চলে যাবে কিন্তু ভুক্তভোগী হবে মানুষ।
আপনাকে ধন্যবাদ,
আপনারা প্রমাণ করবেন হয়তো এক সময়, কিন্তু ততদিনে যদি কোনো ভুল হয়ে থাকে সেই দায়টা কিন্তু মানুষেরই ঘাড়ে আছে।
আপনাকে ধন্যবাদ জেসমিনা শান্তা আকসার আপনার প্রশ্নের জন্য। শরিক দলগুলোর ভূমিকা কি হবে সে নিয়ে আমরা একটু আগেই আলোচনা করেছি, সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু এত সামান্য বিরোধী দল নিয়ে এই সংসদ কতখানি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, এই একটা বড় জিজ্ঞাসা রয়ে গেছে। আমি যাচ্ছি অধ্যাপক শাহাবিন আম খান আপনার কাছে।
অনিল ভাই, যে কোনো গণতান্ত্রিক প্রসেসে আপস এন্ড ডাউন থাকে, ফলে আমরা এই মোমেন্টে যে পার্লামেন্টটা দেখছি, এই পার্লামেন্টটা গ্রুপ মেজরিটি হলেও আমার মনে হয় যে এই পার্লামেন্টে যথেষ্ট ফাংশনাল হবে। কেন ফাংশনাল হবে, এটা প্রথম জিনিসটা হলো যে প্রধানমন্ত্রী নিজেই এই পুরো বিষয়টাকে ওভারসি করবেন, যে কারণে ওই যেটা আমি আগের পর্যায়ে বললাম যে চেক এন্ড ব্যালেন্স, এবং এই চেক এন্ড ব্যালেন্সের উপরে জোর দিবেন এবং পুরো ক্ষেত্রের উপরে জোর দিবেন। ফলে আমরা দেখবো যে ডেভেলপমেন্ট প্রসেস থেকে, এখন বাংলাদেশের এই মুহূর্তে এই ইলেকশনে যেহেতু আপনি কোনো পাবলিক আপ্রাইজ দেখেননি এবং বিরোধী দল হিসেবে বিএনপি জোরালো কোনো ইলেকশন করতে পারেনি, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে মানুষ এই উন্নয়নের দিকে জোর দেবে, ফলে আপনি কতটুকু উন্নয়ন সুসংহত ভাবে এবং ইকুয়ালিটির বেসিসে মানুষের কাছে পৌঁছে দেবেন, এবং যত দ্রুত আপনি ডিসপ্যারিটি এবং ইকোনমিক ডেভেলপমেন্টটাকে মানুষের দোরগোড়ায় মিনিংফুল ভাবে পৌঁছে দেবেন, ততই আমরা দেখতে পাবো যে এই পার্লামেন্টের এফিসিয়েন্সিটা। কারণ শুধুমাত্র যে বিরোধী দল থাকলেই উন্নয়ন হবে এবং বিরোধী দল না থাকলে উন্নয়ন হবে না, বাংলাদেশ কিন্তু সেই প্যারাডক্সটা থেকে বেরিয়ে এসছে, এবং আমরা কিন্তু একটা নতুন প্যারাডক্স তৈরি করেছি যেখানে সাধারণ মানুষ কাজ করে এবং রাষ্ট্রের কাজ হলো সেই সাধারণ মানুষের কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে এখন আমরা যে জিনিসটা দেখবো, এই পার্লামেন্ট ব্যুরোক্রেসি একসাথে কতটুকু ডেলিভার করবে সেটার উপরেই বাংলাদেশের মানুষের ভূত ভবিষ্যৎ।
হ্যাঁ, কিন্তু যে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে, আমাদের ফেসবুকেও নানান রকম প্রশ্ন এসেছে, সেটা হলো শেষ পর্যন্ত এটা কার্যত বাকশালের মতো হয়ে যাবে কিনা, একদলীয় শাসন ব্যবস্থার মতো হয়ে যাবে কিনা, এবং সরকার কোনো বাধা ছাড়াই এগিয়ে যাবে তার নিজস্ব কার্যক্রম নিয়ে, এরকম একটা আশঙ্কা রয়েছে। অধ্যাপক আব্দুল মান্নান,
ধন্যবাদ। আসলে যারা বাকশাল নিয়ে সমালোচনা করে বা বাকশাল হয়ে যাবে কিনা এটা নিয়ে আশঙ্কা করে, তারা বাকশাল সম্পর্কে হয়তো স্বচ্ছ কোনো ধারণা তাদের নাই। একদলীয় শাসন হ্যাক করা হয়েছিল একটি সময়ের প্রেক্ষাপটে, কিন্তু সেই বাকশাল কখনো ঠিক যে প্র্যাকটিস করা সেটা কখনো হয়নি, তার আগে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বাকশালকে বাকশাল করা হয়েছিল সব দলের জাতীয় যে উন্নয়নে অংশ যাতে গ্রহণ করতে পারে সেই কারণে, যাক সেটা অন্য প্রসঙ্গ। এখন বাকশালীয় পদ্ধতি বলতে কিছু নাই এই মুহূর্তে, নাই একদলীয় শাসন সেটাও আজকাল সম্ভব না বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ বাংলাদেশে শুধু যে একটি সংসদ একটি দেশকে গাইড করে তা না, একটি সংসদ একটি দেশের উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তা না, সংসদ নীতি নির্ধারণ করে, সংসদ আইন প্রণয়ন করে, একই সাথে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের রোডম্যাপ তৈরি করে তার জন্য অর্থ বরাদ্দ করে, তার জন্য অর্থ বাজেট করে, এটা ঠিকই আছে এবং সরকার এই সরকার দেশের উন্নয়ন করবে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে সেই অঙ্গীকার দিয়েই কিন্তু সরকারে এসছে। এবং আপনি দেখবেন যে এই মাননীয় প্রধানমন্ত্রী গত 30 তারিখ নির্বাচনের পর থেকে যে কথা দুটো কথার উপর খুব জোর দিচ্ছেন, একটি হচ্ছে দুর্নীতি দমন, যেই হোক দুর্নীতি তিনি জিরো টলারেন্স বলেছেন দুর্নীতিতে, আরেকটি হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতার জন্য সুশাসন প্রবর্তন করা। এই দুটো কাজ বা তিনটি কাজ যদি তিনি করতে পারেন, আমাদের বিশ্বাস হচ্ছে তিনি করতে পারবেন, কারণ তিনি যে পারেন সেটি গত 2 মেয়াদে তাকে আমরা দেখেছি। আর বিরোধী দল থাকলে কি হয় সেটি আমরা 1996 থেকে 2001 সনে দেখেছি, 2009 থেকে 2013 সনে দেখেছি যে বিরোধী দল সংসদে থাকলে চেয়ার ভাঙাভাঙি হয়, ফাইল ছোড়াছড়ি হয়, মাইক্রোফোন ভাঙে। এবং 2009-2014 মেয়াদে সংসদে যিনি বিরোধী দল নেত্রী ছিলেন বিএনপি প্রধান বেগম জিয়া, মাত্র 5 দিন তিনি সংসদে উপস্থিত ছিলেন। অর্থাৎ তারা সংসদে যে একটি বিরোধী দলের একটি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল সেটা তারা করেন নাই। এখনই শেষ করছি, আমাদের যে কাছের দেশ মালয়েশিয়া আছে, আমি অন্য দেশে উদাহরণ দিতে চাই না, মালয়েশিয়াতে যে উন্নয়ন হয়েছে সেখানে সরকারি দলও ছিল, ছোট্ট একটা বিরোধী দলও ছিল, কিন্তু তাদের উন্নয়নের গতিতে তাদের সুশাসনের যে কথাগুলো আমরা বলছি সেগুলোতে কখনো তাদের ব্যাঘাত ঘটে নাই, সেটা আমাদের মনে রাখতে হবে।
জি, বরিশাল থেকে আমাদের একজন শ্রোতা আছেন আসাদ মৃধা। হ্যালো।
হ্যালো,
জি
বলছিলাম আমি আসাদ মৃধা।
জি, আপনার প্রশ্ন করুন।
আমার প্রশ্ন হচ্ছে, আমি যতটা জানি গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ নাই, যেহেতু গণতান্ত্রিক দেশের তালিকায় নেই সেক্ষেত্রে আমরা গণতন্ত্র টিকিয়ে রাখার যে একটা কথা বলি বা দুই দলই বলে গণতন্ত্র টিকিয়ে রাখবো বা গণতন্ত্রের লক্ষ্যে গণতন্ত্র টিকিয়ে রাখার আন্দোলন করব, সেটা কতটুকু যুক্তিকতা আছে? এবং যেহেতু আমরা যুব সমাজ, কোন সেক্ষেত্রে আমরা যুব সমাজ কোন প্রক্রিয়ায় রাজনীতিতে সম্পৃক্ত হতে পারি? আর একটা প্রশ্ন, বর্তমান সরকারের নতুন মন্ত্রী পরিষদ সম্পূর্ণ নতুনদের নিয়ে গঠিত, সেক্ষেত্রে পুরাতন অভিজ্ঞতাদের রেখে করা হয়েছে। এখন আমার কথা, অভিজ্ঞতা ছাড়া এটা কতটুকু ফলপ্রসূ হতে পারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে?
আচ্ছা, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক সাহাব এনাম খান, উনি বলছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশের তালিকায় নেই, আপনি কি মনে করেন?
বাংলাদেশ গণতান্ত্রিক দেশের তালিকা গুলিতে নেই, এটার অনেকগুলি ইন্টারপ্রিটেশন আছে। একটা ইন্টারপ্রিটেশন হলো যে আমরা ডেলিভার কি করছি, অর্থাৎ পলিটিক্যাল সিস্টেমে আমরা কি ডেলিভার করি। আপনি যদি বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম দেখেন, বাংলাদেশের গণতন্ত্রের লিস্টে তখনই যেতে পারত যদি বিরোধী দল ডিগ্রি ছিল, অর্থাৎ আপনি আজকে বিএনপি বলেন বা এই বাকি যে ছোট ছোট বাকি পলিটিক্যাল, তারা যদি একটা যুগপথ রেসপন্সিবল পজিশন নিতেন তাহলে আমরা আর্গু করতে পারতাম যে আমাদের ওই লিস্টে থাকা বা না থাকার একটা বিষয়। কিন্তু এই মুহূর্তে যেহেতু বিরোধী দল বলে যে পলিটিক্যাল পার্টিগুলি তৈরি হওয়ার কথা, তারাই যখন এক্সিস্ট করছেন না বা তারা যখন ইন্টারনালি একটা ডিস্ট্রাপ্টেড সিচুয়েশনে আছেন, সেই ক্ষেত্রে একটা পলিটিক্যাল পার্টি, ধরেন আওয়ামী লীগের মতো বড় একটা পলিটিক্যাল পার্টির উপরে শুধুমাত্র দায়িত্ব চাপিয়ে তো এটাকে জাস্টিফাই করা সম্ভব না। যে কারণে এই লিস্টে বাংলাদেশ এই মুহূর্তে আছে কি আছে না সেটা আসলে আমাদের জন্য খুব বেশি জরুরি বিষয় না। আমাদের জন্য যে জিনিসটা এই মুহূর্তে জরুরি বিষয় সেটা হলো যে আমরা কতটুকু পলিটিক্যাল ইনক্লুসিভিটি নিজেদের দায় দায়িত্ব ঘাড়ে নিয়ে নিতে পারবো এবং করতে পারবো, অর্থাৎ বাকি পলিটিক্যাল পার্টিগুলি তারা নিজেদেরকে কতটুকু সুসংহত করে একটা একটা পলিটিক্যাল প্লুরালিজম তৈরি করতে পারবেন, তার উপরে এই লিস্টের তখন আমরা এই লিস্ট নিয়ে কথা বলছি। আপাতত আমাদের যেটা চিন্তা করা দরকার যে যেটা অধ্যাপক মান্নানকারও বললেন যে ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে আমরা কতটুকু ডেভেলপমেন্ট মানুষের কাছে পৌঁছাবো এবং মানুষ কতটুকু নিজেদের পলিটিক্যাল রেসপন্সিবিলিটি অ্যাসিউম করবে তার উপরে আমরা দেখতে পারবো যে ভবিষ্যতে আমরা কতটুকু ডেমোক্রেটিক হব কি কতটুকু ডেমোক্রেটিক হব না। ফলে ডেমোক্রেসির কিন্তু একটা লিমিট থাকে এবং আবার এটাকে ডিলিমিট করতে হলে আপনার যে পরিমাণ ইনস্টিটিউশন প্রয়োজন সেটার জন্য প্রত্যেকেরই সমান অংশগ্রহণ প্রয়োজন আছে।
আসাদ মৃধার দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমরা আগেই দিয়েছি যে মন্ত্রিসভায় যে রদবদল হয়েছে সেটা কতখানি কার্যকর হবে, অভিজ্ঞ লোকেরা চলে গেলেন, নতুন লোকেরা এসছেন, কিন্তু এই বিষয়ে আগেই আমরা উত্তর দিয়েছি। এই মুহূর্তে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে লাইনে আছেন ফাহমিনা শিরিন। হ্যালো।
জি হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন একটু করবেন।
বাংলাদেশের নির্বাচন কেমন হয়েছে তা সবাই দেখেছে, সেখানে কতটুকু গণতন্ত্র প্রয়োগ হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনগুলো কেমন হতে পারে?
জি, মানে ভবিষ্যতের নির্বাচন কেমন হতে পারে সেটা আপনি জানতে চাইছেন?
বিশেষজ্ঞজনদের সেই বিষয়টি জানতে চাচ্ছি। আমাদের দেশে যে ভবিষ্যতে আরো নির্বাচন আছে, যেমন উপজেলা নির্বাচন আছে বা তারপরে গিয়ে আপনার সিটি
জি
এবং ওই যে পৌরসভা নির্বাচনগুলো রয়ে গেছে, ওই নির্বাচনগুলোতে কিভাবে আমাদের গণতন্ত্রটুকু প্রকাশ পাচ্ছে সেটা আমরা জানতে চাচ্ছি।
অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক আক্তার হোসেন, ফাহমিনা শিরিনের প্রশ্নের মধ্যে একটু অন্তর্নিহিত ভাব ছিল, তিনি বলেছেন বাংলাদেশে নির্বাচন কেমন হয়েছে আমরা জানি, কিন্তু তিনি বলেননি কেমন হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এই কথা বলেছেন যে সামনে যে সমস্ত নির্বাচন হবে লোকাল কাউন্সিলগুলোর সেই নির্বাচনগুলোতে কি হতে পারে। অধ্যাপক আক্তার হোসেন,
আচ্ছা, নির্বাচন নিয়ে উনি যেটা বলেছেন সেটা ওনার ব্যক্তিগত মত। তো নির্বাচন সবচেয়ে বড় জিনিস ছিল যেটা, এটা সবার অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। এখন নির্বাচনের ফলাফল সেটা দলগুলি তাদের সামর্থ্য, দলগুলির ক্যাম্পেইন, এগুলিকে অনেক কিছু ডিটারমাইন করে, তার কারণে ফলাফল নির্ধারিত হয়। এখন উনি ওনার দ্বিতীয় প্রশ্নটা আমি যেতে চাই, দ্বিতীয় বিষয় সেটা হলো আগামী দিনের যেসব লোকাল বডিজ এর ইলেকশন আসতেছে সেখানে কি ধরনের অবস্থা হতে পারে। এটা কিন্তু আবার একই ব্যাপার, রাজনৈতিক দলগুলি এখন কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টির ব্যানারে ইলেকশন হয়। এখন পলিটিক্যাল পার্টিগুলি যদি এই ইলেকশনের ব্যাপারে কমিটেড থাকে, এই ইলেকশনের যদি তারা নিজেদের সর্বশক্তি নিয়োগ করে, তাহলে ইলেকশন কম্পিটিটিভ এবং কেন পার্টিসিপেটিভ হবে না বলে আমি মনে করি এটা অবশ্যই হবে। বাট কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি তাদের কমিটমেন্ট থাকতে হবে এবং পলিটিক্যাল প্রসেসে তাদের ফুল ইনভলভমেন্ট থাকতে হবে এবং ইলেকশনে হাফ হার্টেড রোল থাকতে পারবে না। যদি হাফ হার্টেড রোল থাকে তাহলে কিন্তু ইলেকশনগুলি রেজাল্টগুলি উনি হয়তো উল্লেখ করেন নাই, এরকমই হবে। কিন্তু সব দল যদি তাদের সর্বশক্তি নিয়োগ করে ইলেকশন কমপ্লিট করে, আমার মনে হয় এই ইলেকশনগুলি অনেক সুন্দর আমাদের একটা পরিবেশ করবে গণতান্ত্রিক পরিবেশ।
জি জি জি। খুলনা থেকে আমাদের একজন শ্রোতা ইমেলে প্রশ্ন করেছেন, গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত কথিত বিতর্কিত এ ধরনের একটি নির্বাচন আমাদের গণতন্ত্রের বিকাশে কি নেতিবাচক ভূমিকা রাখতে পারে? দ্বিতীয় প্রশ্ন করেছেন, আওয়ামী লীগের সঙ্গে একই জোটে থাকা জাতীয় পার্টি এখন জাতীয় সংসদে বিরোধী দল, জাতীয় পার্টিকে কি আসলে বিরোধী দল বলা যায়? আর জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে কি সরকারের বিরোধিতা করতে পারবে? বিএনপি থেকে নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেননি, ঐক্যফ্রন্ট এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করছে, বিএনপি বা ঐক্যফ্রন্টের বর্তমান সাংগঠনিক পরিস্থিতিতে আন্দোলনের মাধ্যমে পুনরায় নির্বাচন করতে সরকারকে বাধ্য করা কি আদৌ সম্ভব? তা আমি তৃতীয় প্রশ্ন দিয়েই শুরু করছি যে বিএনপি কি আন্দোলনের মাধ্যমে নতুন করে নির্বাচনের আয়োজন করাতে বাধ্য করতে পারে সরকারকে? অধ্যাপক শাহাব এনাম খান, জানি আপনি চলে যাবেন আর এক মিনিটের মধ্যে, আপনি একটু বলুন।
আমি ছোট করে উত্তরটা দেই, আমার মনে হয় না এখন আর ওই রাজপথের আন্দোলনের কোন ভ্যালু আছে। মানে সেটা যদি শুধুমাত্র কোন এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন থেকে আসে তাহলে হয়তো আমরা ওই ধরনের একটা জিনিস দেখতে পারি, তাছাড়া কোন পলিটিক্যাল পার্টি বা কোন পলিটিক্যাল ইনস্টিটিউশন এই ধরনের আর মাস মুভমেন্টের অবস্থানে নাই, কারণ মানুষের কাছে ডেভেলপমেন্টের বেনিফিট গুলি অনেকটা পৌঁছে গেছে। ফলে আমরা যদি দেখি যে বিএনপি চিন্তা করছে যে তারা একটা এডিটেশন বা পাবলিক আপরাইজের মাধ্যমে এক ধরনের সরকারের অ্যান্টি গভর্নমেন্ট মুভমেন্ট করতে যাবে, আমার মনে হয় সেটা একটা স্ট্র্যাটেজিক ভুল হবে বিএনপির জন্য। আর দ্বিতীয় যে জিনিসটা থাকে সেটা হলো যে ভবিষ্যতে আমাদের ইলেকশনের প্যাটার্নটা কি হবে। ভবিষ্যতে ইলেকশনের প্যাটার্নটা আমরা আরো আরো কিছুদিন পরে বুঝতে পারবো, অ্যাটলিস্ট আরো 2 থেকে 2.5 বছর পরে বুঝতে পারবো, যখন দেখতে পারবো যে বাকি পলিটিক্যাল পার্টিগুলি আসলে তারা কতটুকু শক্ত ভূমিকা পালন করতে পারবে, পার্লামেন্টের ভিতরে, বাইরে এবং অন্যান্য জায়গায়।
অধ্যাপক শাহাবিন আম খান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মুকুল সাদার আরেকটা প্রশ্ন করেছিলেন, তার প্রশ্ন ছিল জাতীয় পার্টিকে নিয়ে। আমরা জানি যে জাতীয় পার্টিকে নিয়ে এক ধরনের বিভ্রান্তি বিরাজ করেছে বারবার, অংশত তারা সরকারে থেকেছে, অংশত তারা বিরোধী দলে থেকেছে, এবার পুরোপুরি তারা বিরোধী দলে আছে এটা বলা হচ্ছে। অধ্যাপক আব্দুল মান্নান,
জি ধন্যবাদ। আসলে জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে, সন্দেহ করা হয়েছে, এটা ঠিক। তবে জাতীয় পার্টির সামনে এখানে এখন একটি এই মুহূর্তে একটা সুযোগ এসেছে যে সঠিকভাবে একটা বিরোধী দল সংসদে যেরকম থাকে, সরকারের সমালোচনা করে, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা সামনে নিয়ে আসে, জনগণের জন্য তারা উচ্চ কণ্ঠে দাবি তোলে, সে কাজটি করার জন্য তাদের সামনে একটা বিরাট সুযোগ এসছে। কারণ আমরা ধরে নিচ্ছি বিএনপির বর্তমান যে অবস্থা, তাদের নেতৃত্বের যে অবস্থা, তাদের চেইন অফ কমান্ড যেভাবে ভেঙে পড়েছে, তারা আবার উঠে দাঁড়িয়ে একটি কার্যকর রাজনৈতিক দল হিসেবে কাজ করবে এটাই অনেক সময় লাগবে। ইত্য বছরে জাতীয় পার্টি কিন্তু সেই শূন্যস্থানটা পূরণ করতে পারে, কিন্তু তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। তাদেরকে বুঝতে হবে তারা এখন সরকারি দলের বা সরকারের কোনো অংশ না। যদিও আমরা বলি যে মহাজোট প্লাস জাতীয় পার্টি, এখন ধরে নেব জাতীয় পার্টি আলাদা, তারা মহাজোটের কোনো অংশ না, সরকারের কোনো অংশ না, তারা সত্যিকারের একটি সংসদীয় গণতন্ত্রে, জাতীয় সংসদে বিরোধী দল যেভাবে ভূমিকা পালন করা উচিত তাদের, সেটাই করা উচিত কোনো দিকে দৃষ্টি না দিয়ে। এখন একটা তাদের বড় সুযোগ এসছে প্রমাণ করা তারা বাংলাদেশের রাজনীতিতে একটি ফ্যাক্টর, তারা অন্যের উপর কাঁধের উপর নির্ভর করে, কাঁধের উপর ভার দিয়ে সবসময় নির্বাচনে পার হবে সেই চিন্তাটা তাদের মাথা থেকে ফেলে দেওয়া উচিত।
জি, আমরা বেশ কিছু সমালোচনামূলক ইমেল পেয়েছি, ফেসবুকে মন্তব্য পেয়েছি। ধূসর আকাশ বলে একজন লিখছেন, কারচুপিপূর্ণ উৎসবমুখর পরিবেশের মধ্যরাতে ব্যালটে সিল মারার কাজটি সুসম্পন্ন করার পরেও দেশ শান্ত থাকায় মানে সহিংস না হওয়ার কি কারণ? আপনারা মনে করতে পারেন কারচুপিপূর্ণ বলাটা ঠিক নয়, কিন্তু আমি যা দেখেছি তা কিভাবে অস্বীকার করব? টিআইবি 50টি আসনের মধ্যে 47টিতে ব্যাপক কারচুপির প্রমাণ পেয়েছে, এই অনুপাতে হিসেব করলে গোটা 20টি আসনে হয়তোবা নির্বাচন সুষ্ঠু হয়ে থাকতে পারে, বাকি সব আসনে। খুব সংক্ষেপে অধ্যাপক আক্তার হোসেন,
উনি যেটা বলছেন আসলে অনুমান ভিত্তিক কথাবার্তা বলা, কংক্রিট এভিডেন্স ছাড়া বলা আসলে সঠিক না। এখানে টিআইবি যেটা বলেছে তারা কিন্তু কংক্রিট কোন প্রমাণ সেখানে আনতে পারে নাই, আর স্টাডিটা কিন্তু পারসেপশন স্টাডি ছিল, আর সেখানে তারা 50টি আসনে একটা জরিপ চালিয়েছে এবং সেখানে তারা র্যান্ডাম বেসিসে সেটা সিলেক্ট করেছে। এখন আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু ভোট ব্যাংকের স্পেসিফিক কতগুলি জায়গা আছে, পকেটস আছে, তো সেখানে যদি র্যান্ডাম সিলেকশনে সেগুলি যদি এসে যায় তাহলে কিন্তু এই রেজাল্ট কিন্তু এরকমই হতে পারে। আর একটা জিনিস যেটা হলো বিশ্ব ইলেকশনের ব্যাপারে, কারচুপির ব্যাপারে, এগুলি আসলে কংক্রিট প্রমাণ ছাড়া আসলে বলা যুক্তিযুক্ত না, এটা গেল একটা। আর উনি আর একটা কি জানতে চেয়েছেন?
না, ওই ওই বিষয়টাই জানতে চেয়েছিলেন। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা নাজিম মাহমুদ লিখেছেন, ভয়েস অফ আমেরিকার কাছে আমার একটি অনুরোধ আছে, অনুষ্ঠানে এই নির্বাচন নিয়ে আপনাদের মূল্যায়ন কি শুনতে চাই। জি না, আমাদের কোনো মূল্যায়ন নেই, আমরা লক্ষ্য নিশ্চয়ই লক্ষ্য করেছেন এতদিন ধরে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত যেসব অনুষ্ঠান হয়েছে এবং আজকেরটি সহ আমরা আমাদের প্যানেলিস্টদের মন্তব্য নিয়েছি, তাদের মন্তব্যই আমরা প্রচার করছি। ভয়েস অফ আমেরিকা কোনো পর্যবেক্ষণ কেন্দ্র নয়, কাজেই তারা কোনো মন্তব্য এ বিষয়ে দিতে পারে না। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান এবং অধ্যাপক আক্তার হোসেন আপনাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।